মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন এফ মারিয়ান ক্রফোর্ডের কাহিনী অবলম্বনে রক্ত জ্যোৎস্না। আপনাদের কখনো মনে হয়েছে আমাদের সবার মৃত্যুর তারিখ যেমন আছে, তেমন একটা মৃত্যুর স্থানও আছে? আমরা মাঝে মধ্যেই সেখান দিয়ে হেঁটে যাই, মাঝে মধ্যেই অজান্তেই তার আশপাশ দিয়ে ঘোরাফেরা করি। আমাদের মধ্যে যারা ভাগ্যবান তাদের কাছে মৃত্যুর স্থান হয়তো আমাদের বাড়ি, আমাদের প্রিয়জনের মাঝখানে। কিন্তু যদি এমন হয় কোনো নির্জন পাহাড়ের একটা ঢালে চিরকালের মতো হারিয়ে যেতে হয় কাউকে, তাহলে তার পরিণতি কি হতে পারে? শুনতে থাকুন এফ মারিয়ান ক্রফোর্ডের গল্পের ছায়া অবলম্বনে রক্ত জ্যোৎস্না। পুরনো টাওয়ারের চওড়া ছাদটা সূর্যাস্তের সময় ঠান্ডা থাকে, তাই সেখানে বসেই রাতের খাবার খাচ্ছিলাম আমরা। ছাদের এক কোণেই ছোট রান্নাঘর, তাই ভাঙা চোড়া খাড়াই পাথরের সিঁড়ি দিয়ে থালা বাসন নিচে নামিয়ে যাওয়ার চেয়ে ওখানেই খাওয়া দাওয়া করাটা বেশি সুবিধার। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে সম্রাট পঞ্চম চার্লস জলদস্যুদের হাত থেকে বাঁচতে ক্যালাব্রিয়ার পশ্চিম উপকূল জুড়ে যেসব দুর্গ বা টাওয়ার বানিয়েছিলেন, এ দুর্গটা তারই একটা। বাকিগুলোর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হাতে গোনা কয়েকটা এখনো অক্ষত দাঁড়িয়ে। তার মধ্যে সবচাইতে বড়টা আমার। কিভাবে বছর দশেক আগে এই দুর্গ আমার দখলে এলো আর কেনই বা আমি বছরের একটা সময় এখানে এসে কাটাই, সেসব এই গল্পের বিষয় নয়। দক্ষিণ ইটালির সবচেয়ে নির্জন এলাকায় পাথুরে পাহাড়ের একেবারে শেষ মাথায় এই টাওয়ার। স্থানীয় লোককথা অনুযায়ী এই জায়গাটা নাকি জুডাস ইস্কারিওটের জন্মস্থান ছিল। পাহাড়ের বাঁকানো খাঁজের ওপর একদম একা দাঁড়িয়ে টাওয়ারটা, 3 মাইলের মধ্যে কোনো ঘরবাড়ির চিহ্ন নেই। আমি যখন এখানে আসি সঙ্গে দুজন নাবিককে নিয়ে আসি, তাদের মধ্যে একজন পাকা রাঁধুনি। আমি যখন থাকি না তখন বামন চেহারার ছোটখাটো একটা লোক এই দুর্গের দেখাশোনা করে। আমার এক বন্ধু মাঝে মাঝে আমার এই গ্রীষ্মকালীন নির্জন বাসে আমার সঙ্গে দেখা করতে আসে। সে পেশায় একজন শিল্পী, জন্মেছে স্ক্যান্ডিনেভিয়ায় আর পরিস্থিতির চাপে বিশ্ব নাগরিক হয়ে উঠেছে, নাম হোলগার। আমাদের খাওয়া শেষ হতে হতে সূর্যাস্তের লাল আভাটা ধীরে ধীরে ফিকে হয়ে মিলিয়ে গেল। সন্ধ্যার বেগুনি আলো ভেসে যাচ্ছে পাহাড়ের বিশাল সারিতে। পাহাড়গুলো পূর্ব দিকের উপসাগরটাকে ঘিরে আরো উঁচুতে উঠে গেছে। খেতে খেতে দৃশ্যটা দেখতে সত্যি নৈসর্গিক লাগছে। গরম পড়েছে বেশ। আমরা খেতে খেতে ছাদের এক কোণে বসে অপেক্ষা করছিলাম কখন নিচের পাহাড়গুলো থেকে রাতের হিমেল বাতাস নেমে আসবে। বেশি দেরি হল না, খানিক্ষণের মধ্যেই বাতাস থেকে সমস্ত রং মুছে গেল। কিছুক্ষণ ধরে গাঢ় ধূসর বিকেলের আমেজ রইল। রান্নাঘরের খোলা দরজা দিয়ে একটা বাতির হলুদ আলোর রেখা বেরিয়ে এল। একঝাঁক লোক সেখানে রাতের খাবারের আয়োজন করছে। এক সময় পাহাড়ের চূড়ার ওপর হঠাৎ চাঁদ উঠে এল, জ্যোৎস্নায় ভরিয়ে দিল পুরো ছাদটাকে। হোলগার পাইপ ধরিয়ে পাহাড়ের গায়ের একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে রইল। আমি জানি ও কোথায় তাকিয়ে আছে, এখানে এসে যেই বসুক না কেন সে ওদিকেই চেয়ে থাকবে। তার উপর হোলগার আবার পেশায় শিল্পী,
অদ্ভুত। বোল্ডারের ঠিক এপাশের ওই ছোট্ট ঢিবিটা দেখতে পাচ্ছ?
হ্যাঁ।
আচ্ছা, ওটা দেখতে একেবারে একটা কবরের মতো না?
তা বটে।
হ্যাঁ, শুধু কবর না বুঝলে, জানি না কেন মনে হচ্ছে ওর উপর একটা লাশ শুয়ে আছে। অবশ্য আমার ভুলও হতে পারে। আচ্ছা, জিনিসটা সত্যি কবর তো? যদি কবর হয়েও থাকে, লাশটা ভেতরে থাকবে, বাইরে নয়। মনে হচ্ছে চাঁদের আলোরই একটা খেলা। তুমি দেখতে পাচ্ছ না?
পাচ্ছি। জ্যোৎস্না রাতে ও জিনিস আমি দেখতে পাই।
কি ব্যাপার বলো দেখি।
তুমি খুব একটা ভুলও বলনি, ঢিবিটা সত্যি একটা কবর।
তাই নাকি? আর কবরের উপরে যেটা পড়ে আছে ওটা মৃতদেহ?
না
না। তুমি কি করে জানলে?
কারণ আমি নিচে গিয়ে পাহাড়ে উঠে কষ্ট করে কবরটা দেখে এসেছি।
কি দেখেছো?
কিছুই না, এক ধরনের ইলিউশন বলতে পারো। যতক্ষণ কবরের ওপর জ্যোৎস্না পড়বে ওই শরীরের অবয়বটা ওখানে দেখা যাবে, চাঁদ গায়েব হলেই ওকেও আর দেখা যাবে না। হোলগা ছুরির ডগা দিয়ে পাইপের ভেতরটা একটু খুঁচিয়ে নিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে দিল। তামাকটা ভালো করে জ্বলতে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আমার আবার কিসের আপত্তি? আমি ঘাড় নেড়ে দিতে হোলগার আমাকে ছেড়ে ছাদ পার হয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি সরলাম না। নিচে টাওয়ারের বাইরে তাকে দেখতে না পাওয়া অবধি একভাবে তাকিয়ে বসে রইলাম। শুনতে পেলাম সে একটা পুরনো ড্যানিশ গান শীষ দিয়ে গাইতে গাইতে। উজ্জ্বল চাঁদের আলোয় খোলা জায়গাটা পার হয়ে সোজা সেই রহস্যময় ঢিবিটার দিকে এগিয়ে যাচ্ছে। কবর থেকে দশ পা দূরে হোলগার হঠাৎ থমকে দাঁড়াল, দুপা এগোল, তারপর আবার তিন চার পা পিছিয়ে এলো, আবার থামল। আমি অবশ্য জানি ও কেন এমন করছে। ও আপাতত এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ওই কবরটা আর দেখা যায় না। হোলগার হেঁটে একেবারে ঢিবিটার কাছে গিয়ে সেটার উপর উঠে দাঁড়াল। আমি এখনো কবরটা দেখতে পাচ্ছি, এও দেখতে পাচ্ছি কবরের উপর মৃতদেহটা এখন আর নেই। সে এখন হাঁটু গেড়ে বসে আছে, হোলগারের শরীরটা জড়িয়ে ধরছে সাদা ফ্যাকাশে হাত দুটো দিয়ে। মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে আছে। পাহাড় থেকে রাতের বাতাস নামতে শুরু করেছে, একটা ঠান্ডা হাওয়া আমার চুলে দোল দিয়ে গেল। হোলগারের শরীরটাকে ধরে ভর দিয়ে অবয়বটা যেন সোজা হয়ে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে। হোলগার অসাড় হয়ে দাঁড়িয়ে, অবয়বটা যে উঠে বসেছে ওকে জাপটে ধরেছে সে এখনো বুঝতে পারেনি। সে সম্ভবত ওদিকে টাওয়ারটার দিকে তাকিয়ে আছে। জ্যোৎস্না ওই দিকটায় পড়লে টাওয়ারটাকে দেখতে মায়াবী লাগে।
চলে এসো হোলগার, ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না।
আমার কথাটা হোলগারের কানে গেছে। মনে হলো সে কষ্ট করে ঢিবিটা থেকে ফিরে আসার জন্য পা বাড়ালো। কষ্টের কারণ কবরের উপর শুয়ে থাকা জিনিসটা এখনো ওকে জড়িয়ে ধরে আছে, পেছনে টানছে। হোলগার আস্তে আস্তে সামনের দিকে হেঁটে আসছে, আর বাষ্পের মতো সাদা পাতলা একটা কুয়াশার স্তর ওকে টেনে রাখতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে যেন। ঠিক সেই মুহূর্তেই রাতের বাতাসে ভেসে এলো একটা যন্ত্রণা কাতর আর্তনাদ। পাহাড়ের পাথরে থাকা ছোট পেঁচার ডাক কি? তাকিয়ে দেখলাম সেই ধোঁয়াটে অবয়বটা হোলগারির এগিয়ে আসা শরীর থেকে দ্রুত ভেসে পেছনে গিয়ে আবার ঢিবিটার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি আবার চুলে সেই ঠান্ডা বাতাসের ছোঁয়া পেলাম, তবে এবার একটা বরফের মতো ঠান্ডা ভয়ের অনুভূতি আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। মনে পড়ল আমিও একবার এক জ্যোৎস্না রাতে একা ওখানে নিচে গিয়েছিলাম। কাছে গিয়ে কিছুই দেখতে পাইনি, হোলগারের মতো আমিও গিয়ে ঢিবিটার উপর দাঁড়িয়েছিলাম, একসময় ফিরে আসছিলাম। জানি না কেন ঠিক সেই মুহূর্তে কেউ যেন কানে কানে বলে গেছিল, পেছনে ফিরে তাকালে আমি সত্যি কিছু একটা দেখতে পাব। হোলগারকে দেখে আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে ধোঁয়াটে হাত দুটো আমাকেও ঘিরে ধরেছিল। শিউরে উঠলাম। আমিও সেই রাতে পেঁচার ডাক শুনেছিলাম, এখন বুঝতে পারছি ওটা পেঁচা ছিল না, ওটা ছিল কবরের ওপর থেকে ভেসে আসা কান্না।
আমি আবার পাইপে তামাক ভরে নিলাম, আর এক কাপ কড়া দক্ষিণী মদ ঢাললাম। কয়েক মিনিটের কম সময়ের মধ্যে হোলগার এসে আবার আমার পাশে বসল।
ওখানে কিছু নেই, তাও গা ছমছম করে বুঝলে, শুধু শুধু ফিরে আসতে গিয়ে মনে হলো আমার পিছনে কিছু একটা আছে। মানে বারবার মনে হচ্ছিল ঘুরে পিছনে তাকাই, কিন্তু পারলাম না।
শুধু কি? হোলগার একটু হাসলো, পাইপে ছাইটা ঝেড়ে নিজের জন্য একটু মদ ঢাললো। কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। চাঁদটা আরো উঁচুতে উঠল, আমরা দুজনেই সেই ঢিবিটার উপর শুয়ে থাকা অবয়বটার দিকে তাকিয়ে রইলাম।
আচ্ছা, তুমি তো এটা নিয়ে একটা গল্প লিখতে পারো।
একটা সত্যিকারের গল্প আছে ওটাকে নিয়ে।
তাই নাকি?
আগে হ্যাঁ, তোমার যদি ঘুম না আসে সে গল্প তোমাকে শোনাতে পারি আমি।
আমি বড় করে ধোঁয়া ছাড়লাম। গল্পটা আমার খানিকটা লোকমুখে শোনা, আর বাকিটা আমার আন্দাজ করে নেওয়া। কতটা সত্যি আমি নিজেও বলতে পারবো না, কিন্তু জ্যোৎস্না রাতে এই দুর্গের ছাদে এসে বসে ওই কবরের উপরে চাঁদের আলো পড়তে দেখলে জানি না কেন সবটা সত্যি মনে হয়। ওই কবরটা যে পাহাড়ে আছে তার ওপারে একটা গ্রাম আছে, তো সে গ্রামে অ্যালারিও নামে একটা বুড়ো লোক থাকত। লোকে বলে সে সাউথ আমেরিকায় নকল গয়না বিক্রি করে অনেক টাকা করে, তারপর এক সময় ধরা পড়ার ভয়ে সেই টাকা নিয়ে চম্পট দিয়ে এই পাহাড়ি গ্রামে এসে উঠে। এই ধরনের লোকেরা কিছু কামিয়া ফিরলে যা করে অ্যালারিও তাই করল, বাড়িটা বড় করার কাজে লেগে পড়ল। কোথা থেকে যেন দুজন রাজমিস্ত্রি আনাল। এরা দুজন ছিল জাত বদমাস, একজন কানা নেপোলিটন, অন্যজন সিসিলিয়ান। এর আবার বাঁ গালে আধ ইঞ্চি গভীর পুরনো কাটা দাগ ছিল। আমি নিজে বেশ কয়েকবার দেখেছি ওদের। রবিবার করে ওরা নিচে পাহাড়ের উপর নেমে এসে জলাতে মাছ ধরত। খাওয়া থাকার ব্যবস্থা সব অ্যালারিওর বাড়িতেই ছিল। অ্যালারিওর স্ত্রী মারা গেছে বহুদিন, অ্যাঞ্জেলো নামে একটি মাত্র ছেলে, তবে সে বাবার মতো বখাটে ছিল না। গ্রামের সবচেয়ে ধনী লোকের মেয়ের সঙ্গে অ্যাঞ্জেলোর বিয়ের কথা পাকা হয়েছিল। অ্যাঞ্জেলোরও বিশেষ আপত্তি ছিল না বিয়েতে, কিন্তু মাঝে একটা ছোট সমস্যা ছিল। অ্যাঞ্জেলোর বাবার পয়সা আছে, তাকে দেখতে শুনতে সুন্দর, স্বভাবেও মিষ্টি, ফলে বলতে গেলে গোটা গ্রামের বেশিরভাগ মেয়েরাই কখনো না কখনো অ্যাঞ্জেলোর প্রেমে পড়েছিল। তো এই প্রেমে পড়া মেয়েদের মধ্যে ক্রিস্টিনা নামের একটা মেয়ে ছিল, চালচলন জিপসিদের মতো, ঠোঁট দুটো লাল, চোখ দুটো কুচকুচে কালো, চেহারার গড়ন শিকারী কুকুরের মতো। কিন্তু অ্যাঞ্জেলোর তাকে নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল না। বাবার পছন্দ করা মোটা পন দেওয়া মিষ্টি গোলগাল মেয়ে ছাড়া সে আর অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাতও না। কিন্তু ঘটনাগুলো এমন মোড় নিল যে জাগে, এদিকে গ্রামে ক্রিস্টিনারও এক প্রেমিক ছিল, তাকে আবার ক্রিস্টিনার পছন্দ ছিল না, মানে সোজা কথায় লাভ ট্রায়াঙ্গেল যাকে বলে আর কি। এমন করে মাসখানেক কাটে। বুড়ো অ্যালারিও একদিন ভয়ানক রোগে পড়ল। ওই গ্রামে কোনো ডাক্তার নেই, ফলে প্রতিবেশীরা ক্রিস্টিনাকে শহরে পাঠালো ডাক্তার ডেকে আনতে। স্বভাবতই ক্রিস্টিনাও বিন্দুমাত্র আপত্তি করল না। এই পথে শ্বশুরের সেবা করে যদি অ্যাঞ্জেলোর মন পাওয়া যায়। ক্রিস্টিনা শহরের উদ্দেশ্যে যাত্রা করতেই অ্যালারিওর পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকল। গ্রামের পুরোহিতকে ডেকে আনা হল, তিনি কিছু মন্ত্রপাঠ করলেন, তাতে অবস্থার বিশেষ উন্নতি হল না। একসময় তিনি উপস্থিত লোকজনকে জানালেন যে অ্যালারিও মারা গেছে। এইসব গেঁয়ো লোক মৃত্যুকে ভয় পায়। পুরোহিত এই কথা বলার আগে অবধি অ্যালারিওর ঘরটা লোকে গিজগিজ করছিল, কিন্তু তার মুখ থেকে কথা বের হতেই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। ততক্ষণে রাত হয়ে গেছে, লোকজন তাড়াতাড়ি করে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় বেরিয়ে যে যার বাড়ি চলে গেল। অ্যাঞ্জেলো তখন বাইরে কোথাও গেছে, ক্রিস্টিনাও ফিরে আসেনি। যে পরিচারিকাটি অ্যালারিওর সেবা করছিল সেও বাকিদের সঙ্গে পালিয়ে গেল। মাটির প্রদীপের মিটমিটে আলোয় মরা দেহটা একা পড়ে রইল। পাঁচ মিনিট পর দুজন লোক সাবধানে উঁকি দিল ঘরের মধ্যে। গুঁড়ি মেরে বিছানার দিকে এগোল তারা। এরা আর কেউ নয়, সেই নেপোলিটন রাজমিস্ত্রি আর তার সিসিলিয়ান চেলা। চোখের নিমেষে দুজনে বিছানার নিচ থেকে লোহা দিয়ে বাঁধানো ছোট কিন্তু ভারী একটা বাক্স টেনে বের করল। বাক্সটা কোথায় ছিল তারা আগে থেকেই জানত। অ্যালারিও ওই বাক্সে নিজের সমস্ত ধন দৌলত জমিয়ে রেখেছিল। মরা লোকটার কাছে কারো ফিরে আসার আগেই তারা রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চম্পট দিল। অ্যালারিওর বাড়িটাই গিরিখাতের দিকে শেষ বাড়ি, তাই চোরেরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে সোজা পাথরের দেওয়াল টপকে গেল। এরপর কোনো দেহাতি লোকের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া ছাড়া আর কোনো ঝুঁকি ওদের ছিল না। বিশেষ লোকজন নৌপথে যাতায়াত করে না। দুজনে বাক্সটাকে গিরিখাত দিয়ে নিচে নামিয়ে আনল। ওদের ইচ্ছে ছিল সৈকতের ভেজা বালিতে বাক্সটা পুঁতে রাখার, পরে সব শান্ত হলে আবার তুলে নিয়ে যাবে। কিন্তু বাক্সটা বেশি দিন ওখানে ফেলে রাখতে হলে ভেতরের কাগজপত্র পচে নষ্ট হয়ে যাবে, তাই দুজনে বড় পাথরটার কাছেই একটা বড় গর্ত খুঁড়ল। হ্যাঁ, যেখানে তুমি গেছিলে ঢিবিটা যেখানে আছে ঠিক সেইখানেই ছিল গর্তটা। ওদিকে ক্রিস্টিনা শহরে গিয়ে ডাক্তার পায়নি, ডাক্তার নাকি রোগী দেখতে ওদের গ্রামের দিকেই কোথাও গেছেন, ফলে ডাক্তারের সঙ্গে পথের মধ্যে দেখা হয়ে যাবে ভেবে ক্রিস্টিনা পাথুরে পাহাড়ে ছোট পথটা ধরেছিল। পথটা ডিবিটার প্রায় 50 ফুট ওপর দিয়ে গিয়ে ওই বাঁকটায় নেমেছে। সেই রাস্তা দিয়ে যেতে যেতেই এই দুটো লোককে দেখতে পায় ক্রিস্টিনা। সে দেখে দুটো বিচিত্র চেহারার লোক কি যেন কারণে ওখানে গর্ত খুঁড়ছে। লোকগুলো কি করছে জানতে কৌতূহল হয় ওর। জেলেরা মাঝে মধ্যেই রাতে এখানে নোঙর ফেলার পাথর নিতে বা আগুন পোহানোর জন্য কাঠ কোড়াতে আসে। ক্রিস্টিনা সম্ভবত লোক দুটোর খুব কাছাকাছি চলে এসেছিল, তাদের চিনতেও পেরেছিল। লোক দুটো বুঝতে পারে ক্রিস্টিনার হাতে ওদের অপরাধ ধরা পড়তে চলেছে। নিজেদের বাঁচানোর জন্য ওদের কাছে একটাই উপায় ছিল, সেটাই অবলম্বন করে লোকগুলো। মাথায় আঘাত করে ক্রিস্টিনাকে খুন করে ওরা। তারপর গর্তটা আরো গভীর করে খুঁড়ে লোহা বাঁধানো বাক্সটার সঙ্গেই তাকে তড়ি ঘড়ি পুঁতে ফেলে। লোক দুটো জানত ক্রিস্টিনার সাতকুলে কেউ নেই, তাকে নিয়ে কেউই মাথা খাওয়াবে না। বাক্স আর ক্রিস্টিনা একই গর্তে কবর দেওয়া হয়। এদিকে বাক্সটা যে চুরি হয়েছে সেটা পরিচারিকাটি প্রথম টের পায়। গ্রামে পুলিশ টুলিশ বলে তেমন কিছু নেই, এরকম ছোট গ্রামে কেই বা চুরি চামারি করবে, তাই পুলিশের কাছে যাওয়ার কথা বুড়ির মাথায় আসেনি। সে সোজা কান্নাকাটি জুড়ে দেয়। অন্ধকারের মধ্যেই সারা গ্রাম দৌড়ে চেঁচাতে থাকে যে তার মৃত মনিবের বাড়িতে চুরি হয়ে গেছে। অনেকেই মুখ বাড়িয়ে দেখে, কিন্তু প্রথম দিকে কেউ তাকে সাহায্য করতে আসে না। প্রথম যে লোকটা নড়ে চড়ে বসল সে হল অ্যাঞ্জেলোর হবু শ্বশুর। সে ঘরের সব লোকজনকে একত্রে করল, সেই সন্দেহ করল যে এই বাড়িতে থাকা রাজমিস্ত্রি দুটোই বাক্সটা নির্ঘাত চুরি করেছে। তাদের খুঁজতে লোকজন জড়ো হল। অনেক খুঁজে খুঁজে চোর দুটোকে পাওয়া গেল। তেল আর চর্বি ভরা মাটির এক প্রদীপের আলোয় অর্ধেক তৈরি কফিনের উপর বসে এক মিস্ত্রির সঙ্গে মদের হিস্সা নিয়ে তারা আলোচনা করছিল। লোক দুটো তৈরিই ছিল। ওদের খুঁজতে থাকা লোকজন গিয়ে সামনে দাঁড়াতেই এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকালো তারা। তারপর কোনো দ্বিধা না করে তারা ওই একমাত্র আলোটা নিভিয়ে অর্ধেক তৈরি কফিনটাকে দুজনে মিলে ধরে রামদা হাতে অন্ধকারের মধ্যেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে তাড়া করা লোকগুলোর নাগালের বাইরে চলে গেল ওরা।
ব্যাস এই গল্প?
আরে না না, এ তো গল্পের শুরু, বাকিটা শোনো। তো বাক্সটা গায়েব হয়ে যেতে লোকে ধরে নিল যে চোরেরা ওটা নিয়ে সটকে পড়েছে। অ্যালারিওকে কবর দেওয়া হল। তখনকার মতো ঝামেলার নিষ্পত্তি হল, মুশকিল হল কদিন পরে। কদিন পর অ্যাঞ্জেলো ফিরে এলো। সে বাপের সঙ্গে সঙ্গে নিজের হবু বউকেও হারিয়েছে।
তার বাবার বলতে গেলে তেমন কোনো জমি জমা ছিল না। সাউথ আমেরিকা থেকে বাটপাড়ি করে আনা নগদ টাকাটাও এখন গায়েব। পুরনো বাড়িটাকে মেরামত করার জন্য যেসব জিনিসপত্র কেনা হয়েছিল তার ঋণের বোঝা ঘাড়ে। অ্যাঞ্জেলো একদম নিঃস্ব হয়ে গেল। গরিবের এ সমাজে দাম নেই। যেসব মেয়েরা এতদিন তার পানি প্রার্থী হয়ে বসেছিল তারাও একে একে সরে পড়ল। ক্রিস্টিনা যে আর ফিরে আসবে না সে কথাও ধীরে ধীরে বুঝতে পারল গ্রামের লোক। এর আগে পাহাড়ের খামারগুলোতে ছোটখাটো কাজ পেলে সে প্রায়ই এই একদিন দুদিন উধাও হয়ে যেত, কিন্তু যখন একেবারেই আর ফিরে এলো না, লোকে ভেবে নিল যে রাজমিস্ত্রিগুলোর সঙ্গেই ও হাত মিলিয়েছে আর তাদের সঙ্গেই পালিয়ে গেছে।
যাই বলো ভাইয়া, এসব ঘটনা এখানেই ঘটে। ইতালির মতো এত সুন্দর একটা রোমান্টিক দেশে খুন আর সুন্দরী মহিলার আকস্মিক মৃত্যু ঘটবে তাতে আর আশ্চর্য কি।
আচ্ছা বাকি গল্পটা বলি। চাঁদ এতক্ষণে আরো উঁচুতে উঠে এসেছে। ঢিবিটার উপর শুয়ে থাকা সেই অবয়বটা এখন আগের চেয়েও বেশি স্পষ্ট হয়ে ফুটে আছে। গ্রামটা আবার একঘেয়ে জীবনে ফিরে গেল। অ্যাঞ্জেলো সেই অর্ধেক তৈরি বাড়িটায় থাকত। মাইনে দেওয়ার টাকা পয়সা না থাকায় বুড়ি পরিচারিকাটাও তার সঙ্গে থাকতে রাজি হল না। তবে কদিন পর পর সে নেহাত কৃতজ্ঞতার খাতিরে এসে টুকটাক কাজ করে দিয়ে যেত। অ্যাঞ্জেলো বাড়িটা ছাড়া গ্রাম থেকে কিছুটা দূরে একটা ছোট জমির টুকরো উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, তাতে সে চাষবাস করার চেষ্টা করল। কিন্তু কাজের প্রতি তার মন ছিল না। অ্যাঞ্জেলো জানত এই জমি আর বাড়ির দেনা মেটাতে সে কোনোদিনই পারবে না। অ্যাঞ্জেলো ভীষণ দুঃখী হয়ে পড়ল। বাবা যতক্ষণ বেঁচে ছিল টাকা পয়সা ছিল, গ্রামের সব মেয়েই প্রায় তার প্রেমে পড়েছিল, কিন্তু এখন সেসব দিন বদলে গেছে। এখন সবাই ওর দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে, কখনো কখনো পরিহাস করে। আস্তে আস্তে মন খারাপের চাপে সে খিটখিটে বিষাদগ্রস্ত হয়ে পড়ল। সন্ধ্যা নেমে এলে দিনের শেষে গ্রামের বাইরে নির্জন জায়গাগুলোতে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে শুরু করল। একসময় আলোর খরচ বাঁচাতে চুপি চুপি বাড়ি ফিরে সোজা ঘুমোতে চলে যেত। কিন্তু অ্যাঞ্জেলোর দুঃখ দীর্ঘস্থায়ী হল না। নির্জন বিকেলে গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে জেগে জেগেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্ন না বাস্তব বুঝতে পারল না। সেই সঙ্গে একটা বিচিত্র অনুভূতি হল তার মনে। মনে হল গ্রামের রাস্তায় সে একা একা হাঁটে না। ওদের বাড়ি থেকে বেরিয়ে খাঁজের মুখে ছোট পথটা যেখানে মোড় নিয়েছে সেখানে কোনো গাছের গুঁড়ির ওপর বসে থাকলে অ্যাঞ্জেলো টের পেত একটা মেয়ে খালি পায়ে খসখসে পাথরের ওপর দিয়ে চুপি চুপি হেঁটে ওপরের দিকে উঠে আসছে। কয়েক গজ নিচের চেস্টনাট গাছের পাশে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে ওকে ডাকছে। মেয়েটা ছায়াতে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে প্রায় গোটা শরীরটাই ঢাকা থাকে তার। তাও অ্যাঞ্জেলো বোঝে মেয়েটার ঠোঁট দুটো ভীষণ লাল। একটু ঠোঁট ফাঁক করে ওর দিকে তাকিয়ে হাসে মেয়েটা। ঠিক সেই সময় তার দুটো ছোট ধারালো দাঁত দেখা যায়। ক্রমশ অ্যাঞ্জেলো বুঝতে পারল এ আর কেউ নয়, ক্রিস্টিনা। কিন্তু মৃত মানুষের ঠোঁট কি লাল হতে পারে? ভূত হলেও তার তো ফ্যাকাশে হওয়ার কথা। সূর্যাস্তের পর অ্যাঞ্জেলো গিরিখাতের কাছাকাছি গেলে মেয়েটা আগে থেকেই সেখানে অপেক্ষা করে। একদিন দুদিন নয়, নিয়ম করে রোজ রোজ যেন এক পা এক পা করে এগিয়ে আসে মেয়েটা। তার শরীর একটু একটু করে স্পষ্ট হয়। যত দিন গেল মেয়েটার মুখের প্রতিটা খুঁটিনাটি স্পষ্ট হয়ে উঠল। মুখের মধ্যে চোখ দুটোই অ্যাঞ্জেলোর মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিল। আস্তে আস্তে ও বুঝতে পারল কোনো একদিন মেয়েটা ওকে আর বাড়ি ফিরে যেতে দেবে না, বরং নিচের গিরিখাতের দিকে টেনে নিয়ে যাবে যেখান থেকে উঠে এসেছে সে। হাত ছানি দিতে দিতে সে যেন আরো কাছে চলে আসছে। তার গালে মৃত্যুর ছাপ নেই, বরং অনাহারে ফ্যাকাশে মুখ, চোখে এখন মাদতৃপ্ত খিদে। একসময় কাছে আসতে আসতে এঞ্জেলোর কাঁধে যেন মেয়েটার শ্বাস পড়তে লাগল। ও বুঝতে পারল না লাল ঠোঁট দুটো ওকে পুড়িয়ে দিচ্ছে নাকি জমিয়ে দিচ্ছে। ওর কবজিতে লেগে থাকা মেয়েটার পাঁচটা আঙুল কি ফোস্কার মতো পুড়িয়ে দেওয়ার দাগ ফেলে দিচ্ছে নাকি বরফের মতো কামড়ে ধরছে। এঞ্জেলো বুঝতে পারল না যে সে জেগে আছে না ঘুমিয়ে আছে, মেয়েটি জীবিত নাকি মৃত। কেবল এতটুকু জানত যে মেয়েটি তাকে ভালোবাসে। এই মর্তের বা অমর্তের সমস্ত প্রাণীর মধ্যে কেবল ওই মেয়েটি তাকে ভালোবাসে। এখন রাতে চাঁদ একদম মাথার উপরে উঠলে নিচের ওই ঢিবিটার ওপর শুধু ওই একটা অবয়ব থাকে না। ভোরের ঠান্ডা আবহাওয়ায় এঞ্জেলো জেগে ওঠে, শিশিরে ভিজে যায় শরীর, তার মাংস রক্ত হাড় পর্যন্ত ঠান্ডায় জমাট বেঁধে যায়। আবছা ধূসর আলো এসে দেখে মাথার ওপরের তারাগুলো জলজল করছে। দুর্বল বোধ করে এঞ্জেলো, হৃদস্পন্দন এতটাই ধীর হয়ে আসে যে প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। বালিশের মতো ঢিবিটার ওপর সে ধীরে ধীরে মাথা ঘোরায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ এক অদৃশ্য অজানা ভয় ওকে আঁকড়ে ধরে। ও লাফিয়ে উঠে দাঁড়িয়ে গিরিখাত বেয়ে ওপরের দিকে দৌড়ায়। গ্রামের প্রান্তে নিজের ঘরের দরজায় না পৌঁছানো পর্যন্ত পেছন ফিরে তাকায় না। ভয় ওকে গ্রাস করে দিবারাত্র। বিষণ্ণ মনে কাজে যায় এঞ্জেলো, সময় ক্লান্তিকর ভাবে গড়িয়ে চলে। শেষে সূর্য সমুদ্রে গিয়ে ডুব দিতে মারাতিয়ার ওপরের সেই বড় ধারালো পাহাড়গুলো বেগুনি রঙে রেঙে ওঠে। একদিন এঞ্জেলো ভারী কোদালটা কাঁধে তুলে নিয়ে মাঠ ছাড়ল। সকালের থেকে এখন কম ক্লান্তি লাগছে, ঠিক করল এবার গিরিখাতের ধারে আর বেশি দেরি না করে সোজা বাড়ি চলে যাবে। কোনোরকমে রাতের খাবারটা খেয়ে সারা রাত নিজের বিছানায় ঘুমাবে। লাল ঠোঁট আর বরফ ঠান্ডা শ্বাসের কোনো ছায়ার টানে সে আর কোনোদিনই ওই সরু পথ ধরে নিচে নামবে না, আর কোনোদিন সেই দুঃস্বপ্ন দেখবে না। গ্রামের কাছাকাছি চলে এলো এঞ্জেলো। সূর্যাস্তের পর আধ ঘন্টা পার হয়ে গেছে। চার্চের ভাঙা ঘন্টাটা পাথর আর গিরিখাতের মধ্যে দিয়ে এক অদ্ভুত আওয়াজ তুলেছে। দিনটা শেষ হয়ে এসেছে। যেখানে পথ দুভাগে ভাগ হয়েছে সেখানে খানিক দাঁড়ালো এঞ্জেলো। বাঁদিকের পথটা গ্রামের দিকে চলে গেছে, ডান দিকের পথটা গিরিখাতের দিকে নিচে নেমে গেছে। সেখানে চেস্টনাট গাছ সেই সরু পথটার ওপর ঝুঁকে আছে। এঞ্জেলো এক মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে ছেঁড়া টুপিটা মাথা থেকে তুলল, পশ্চিমে দ্রুত মিলিয়ে যাওয়া সমুদ্রের দিকে তাকাল। তার ঠোঁট দুটো নড়ে উঠল, কি যেন মন্ত্র বিড়বিড় করছে ছেলেটা। মন্ত্র কি? ও মন্ত্র পড়তেই শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে সব শব্দগুলো বদলে গিয়ে একটাই শব্দে পরিণত হল, একটা নাম, ক্রিস্টিনা। নামটার উচ্চারণ করতেই তার ইচ্ছা শক্তির বাঁধ ভেঙে গেল। বাস্তবতা উধাও হয়ে মোহ আবার গ্রাস করল ওকে। ঘুমের মধ্যে হাঁটা মানুষের মতো ঘন অন্ধকারের মধ্যে সেই খাঁড়াই পথ দিয়ে নিচে, আরো নিচে নিয়ে চলল ওকে। তবে ও একা নয়, ওর পাশ দিয়ে ভেসে ভেসে যাচ্ছে কেউ একজন। কে? ক্রিস্টিনা। ক্রিস্টিনা ওর কানে মিষ্টি স্বরে ফিসফিস করে কি যেন বলছে। জেগে থাকলে হয়তো পুরোপুরি বুঝতে পারতো না, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে। একসময় মনে হলো ক্রিস্টিনা যেন চুমু খেল ওকে, মুখে নয়, গলায়, ধারালো ঠোঁটের ছোঁয়া, লাল ধারালো ঠোঁট। গোধূলি, অন্ধকার, জ্যোৎস্না আর গ্রীষ্মের রাতের সমস্ত সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চলল এঞ্জেলো। খানিক পরে ভোরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় ওই ঢিবিটার উপর এক অর্ধমৃত মানুষের মতো পড়ে রইল। কিছু মনে করতে পারছে না, ওর শরীরের সমস্ত রক্ত যেন নিংড়ে নেওয়া হয়েছে, আর সেই লাল ঠোঁট দুটোকে আরও রক্ত দেওয়ার জন্য এক অদ্ভুত আকুলতা ওর ভেতরে কাজ করছে। আলো ফুটতে জ্ঞান ফিরল এঞ্জেলোর, চমক ভাঙল। ভোরের আলো ফোটার মুখে ঢিবি থেকে লাফিয়ে উঠে গিরিখাত বেয়ে ওপরের দিকে পালিয়ে গেল এঞ্জেলো। তবে এবার তার পায়ের গতি আর স্থির নেই। পাহাড়ের মাঝামাঝি জায়গায় ওঠা মিষ্টি জলের ঝর্ণাটার কাছে পৌঁছে ও নিজের হাত আর হাঁটুর ওপর ভর দিয়ে নিচে পড়ে গেল। পুরো মুখটা জলের মধ্যে ডুবিয়ে আহত মানুষের মতো জল খেল। জল খেতে খেতেই এই প্রথমবার একটা বিচিত্র অনুভূতি হল এঞ্জেলোর। ওর মনে হল মেয়েটা এখনো ওকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, তাকিয়ে আছে ওর দিকে, হাসছে। ওর তার হাত থেকে পালানোর আর কোনো উপায় নেই। শরীরের শেষ রক্তবিন্দুটি শুষে না নেওয়া পর্যন্ত সে প্রতি সন্ধ্যায় গোধূলি লগ্নে তার কাছে ফিরে আসতে বাধ্য। সেদিন বাড়ি ফিরে এলো এঞ্জেলো, কিন্তু মেয়েটি সত্যিই ওর পিছু ছাড়ল না। দিনের কাজ শেষে অন্য কোনো মোড় ঘুরে গিরিখাতের পাশ দিয়ে যায়নি এমন কোনো পথ ধরে বাড়ি ফেরার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। সৈকত থেকে গ্রামের দিকে নির্জন পথ বেয়ে ওঠার সময় প্রতি সকালে ভোরের আলো এসে নিজেকে নিজে যে প্রতিশ্রুতিগুলো দিত তা সবই বিফলে গেল। সূর্য যখন সমুদ্রে গিয়ে ডুব দেয় তখন তার পা দুটো সেই পুরনো পথের দিকেই ঘুরে যায়। মেয়েটাও চেস্টনাট গাছের নিচের ছায়ায় ওর জন্য অপেক্ষা করে। রোজ ওই একই জিনিস ঘটে। এক হাতে ওকে জড়িয়ে ধরে হালকা পায়ে পথ বেয়ে নামতে নামতে ওর সাদা গলায় চুমু খায়। অ্যাঞ্জেলোর শরীরের রক্ত যত কমতে থাকল মেয়েটা ততই বেশি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে উঠল। প্রতিদিন খুব ভোরে জেগে ওঠার পর গ্রামের খাঁড়াই পথ বেয়ে ওপরে ওঠা আরও কষ্টকর হয়ে উঠল অ্যাঞ্জেলোর কাছে। পা দুটো যন্ত্রণায় টেনে টেনে চলে, ভারী কোদালটা চালানোর মতো বিন্দুমাত্র শক্তিও নেই ওর গায়ে। অ্যাঞ্জেলো এখন আর কারো সঙ্গেই কথা বলে না। লোকজন বলাবলি করে যে ভালোবাসার বিরহে ও নাকি নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আসল কথা কেউ জানে না, একজন ছাড়া। টাওয়ারটা দেখভাল করার জন্য একটা লোক ছিল গ্রামে, নাম অ্যান্টোনিও। অ্যালারিওর মৃত্যুর আগে সে কোনো কারণে গ্রামের বাইরে গিয়েছিল, তাই এর মধ্যে যা যা ঘটেছে তার কিছুই সে জানে না। একদিন রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য টাওয়ারের ভেতর ঢুকে দরজা বন্ধ করেছিল সে। মাঝরাত পার করে তার ঘুম ভেঙে যায়। বাইরে ঢিবিটার দিকে তাকিয়ে এসে কিছু একটা দেখতে পায়। তারপর সে রাতে আর তার ঘুম আসেনি। সকালে অ্যান্টোনিও যখন আবার বাইরে আসে তখন চারপাশে কড়া রোদ উঠেছে। ঢিবির ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর আর হাওয়ায় উড়ে আসা বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তাও সে ঢিবির খুব কাছাকাছি গেল না, উল্টে উপরে গ্রামে গিয়ে পুরোহিতের সঙ্গে দেখা করল। লোকটার চেহারা দেখেই কিছু সন্দেহ হয়েছিল পুরোহিতের। তিনি নিজেই আগ বাড়িয়ে প্রশ্ন করলেন,
কি ব্যাপার বলো তো এত হন্তদন্ত হয়ে?
আমি একটা অশুভ জিনিস নিজের চোখে দেখেছি। স্যার,
কি দেখেছ?
নিজের ওই কবরটা থেকে একজন উঠে আসে, আর অ্যাঞ্জেলোর পাশে পাশে ভেসে রক্ত।
কিছু বুঝতে পারছি না আমি, তুমি কি দেখেছ আমাকে খুলে বলো।
অ্যান্টোনিও যা দেখেছিল সমস্তটাই উগড়ে দিল। কথাগুলো বলতে বলতে পুরোহিতের হাত শক্ত হয়ে ওঠে, ঠোঁটের কোণে বিড়বিড় করে একটা শব্দ ফুটে ওঠে।
ভ্যাম্পায়ার, জীবিত মৃতের মাঝে এক বিচিত্র শয়তান, রক্ত, অ্যাঞ্জেলোর রক্ত খেয়ে খেয়ে বেঁচে আছে।
অ্যান্টোনিও ব্যাপারটা তেমন বুঝল না, কিন্তু ওর ভয় মাথা চাড়া দিয়েছে।
যে প্রাণী হোক, আজ রাতেই আপনাকে ওই পিশাচের কিছু ব্যবস্থা করতে হবে। সূর্যাস্তের আগে আমি এখানে চলে আসবো। দুজনে মিলে ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতেই হবে।
বেশ, তাই হবে। পুরনো কিছু পুঁথিতে এই সমস্ত প্রাণীদের কথা আমি পড়েছি। এরা জীবিত নয়, আবার মৃত নয়। এরা মৃত্যুর পরেও কবরের ভিতর অক্ষত হয়ে শুয়ে থাকে। রক্তের স্বাদ পাওয়ার জন্য সন্ধ্যার অন্ধকার ঘনালেই বাইরে বেরিয়ে আসে। আজ বিকেলের দিকে ওই কবরের কাছে এসো, দেখি কি করা যায়।
অ্যান্টোনিওর টাওয়ারে বসে থাকা ছাড়া আর কাজ নেই বিশেষ। কিন্তু সেদিন সে ঝলমলে রোদের মধ্যে দুবার ঢিবিটা দেখতে গেল। প্রাণীটা কবর থেকে বেরিয়ে আসে যখন, তখন নিশ্চয়ই আশেপাশে কোনো গর্ত আছে, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। সূর্য ডুবতে ছায়ার ভেতরে বাতাস আরো ঠান্ডা হয়ে এল। বিকেল হতে অ্যান্টোনিও একখানা ছোট বেতের ঝুড়ি সাথে নিয়ে বুড়ো পুরোহিতকে ডেকে আনতে ওপরে গেল। ঝুড়িতে এক বোতল শান্তির জল, ছিটানোর যন্ত্র আর একটা উত্তরীয় রাখা। পুরোহিত ওর জন্যই অপেক্ষা করছিলেন। দুজন মিলে নিচে নেমে এসে অন্ধকার হওয়া পর্যন্ত টাওয়ারের দরজায় অপেক্ষা করতে লাগলেন। আলো যখন ধূসর আর আবছা হয়েছে, ঠিক তখনই নিচে কিছু একটা নড়াচড়া করতে দেখল ওরা। দুটো অবয়ব, একটা পুরুষের, নিচের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পুরুষটি, আর ঠিক পাশে একটি আবছা নারী মূর্তি। তবে নারীটি হেঁটে নয়, বরং দেখে মনে হলো যেন হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। নারীর মাথাটা পুরুষের কাঁধে রাখা, ঠিক যেন এক মনে চুমু খেয়ে চলেছে। পুরোহিত স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। অ্যান্টোনিওর শ্বাস বন্ধ হয়ে এসেছে এতক্ষণে। কয়েক সেকেন্ডের মধ্যে এই মায়াবী দুটো শরীর পাহাড়ের অন্ধকার ছায়ার মধ্যে মিলিয়ে গেল।
এসো আমার সঙ্গে, কাজ শুরু করতে হবে।
উত্তরীয়টা গায়ে চাপিয়ে নিচের রাস্তার দিকে এগিয়ে গেলেন পুরোহিত। ঠোঁটের ফাঁকে কি যেন একটা মন্ত্র উচ্চারণ করে চলেছেন তিনি। সন্তর্পণে ঢিবিটা থেকে মাত্র কয়েক গজ দূরে এসে থমকে দাঁড়ালো দুজনে। ঢিবির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ছায়া শরীর দুটো। ওদের লণ্ঠনের মিটমিটে আলোটা অ্যাঞ্জেলোর ধবধবে ফ্যাকাশে মুখের ওপর গিয়ে পড়েছে। ঘুমের মতো অচেতন হয়ে আছে মুখটা। মুখটা ওপর দিকে চেয়ে আছে কোনো কারণে। লম্বা উন্মুক্ত গলা থেকে রক্তের এক অতি পাতলা লাল রেখা গড়িয়ে যা আমার কলারের ভেতর ঢুকে যাচ্ছে। তবে অ্যাঞ্জেলো ছাড়াও লণ্ঠনের মিটমিটে আলো অন্য একটা মুখের ওপরও পড়েছে। দুটো গভীর মৃত চোখ, ফাঁক হয়ে থাকা দুটো ঠোঁট রক্তে লাল, দুটো চকচকে দাঁতের ওপর এক ফোঁটা গোলাপি রক্ত ঝলমল করছে। বিভৎস সে মুখের দিকে চোখ পড়তেই অ্যান্টোনিও এক পা পিছিয়ে এল, কোন রকমে মাটির উপরে দাঁড় করিয়ে রাখল নিজেকে। পুরোহিতেরও চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়েছিল, আচমকাই খুলে গেল সেগুলো। হাতের পাত্র থেকে খানিকটা জল ছিটিয়ে দিলেন তিনি। একটু আগের মন্ত্রটা আবার ফিরে এসেছে তার গলায়। অ্যান্টোনিও তৈরি ছিল, এক হাতে কোদাল অন্য হাতে লণ্ঠনটা উঁচিয়ে এক লাফে সামনের দিকে এগিয়ে গেল সে। জলটা গায়ে গিয়ে পড়তেই এক নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল। বাতাস হালকা হয়ে এলো সঙ্গে সঙ্গে। অ্যাঞ্জেলোর শরীরটা ঢিবিটার ওপর আছড়ে পড়ে অচেতন হয়ে রইল। বাকি দুজনে এগিয়ে গিয়ে দেখল ছেলেটার গলায় রক্তের লাল দাগ, কপালে ঘামের ফোঁটা জমে আছে। দুজনে তাকে আধমরা অবস্থায় তুলে নিয়ে পাশের মাটিতে শুইয়ে দিল।
এই কবরটা খুঁড়ে ফেলো জলদি, ওখানে শুয়ে থাকা অবস্থাতেই ওকে শেষ করতে হবে।
অ্যান্টোনিও কাজে লেগে পড়ল। হাতের কোদালটা নিয়ে কবরের মাটি খুঁড়তে শুরু করল সে। খানিকটা খোঁড়ার পর কবরের ভেতর অন্ধকার জমাট বাঁধল। শেষে অ্যান্টোনিও কবরের ভেতরে দাঁড়িয়ে তার লণ্ঠনটা নিয়ে নিচে ঝুঁকে ভেতরটা দেখার চেষ্টা করল। সেরাতে অ্যান্টোনিও যা দেখেছিল তা সে আগে কোনোদিন দেখেনি, তবে তারপর থেকেই সে আর কারোর সঙ্গে মেশে না। লোকটার বয়সও যেন রাতারাতি অনেকটা বেড়ে গেছে।
কি দেখেছিল?
আমি থামতে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল হোলগার। তা জানি না, অ্যান্টোনিও তো কথাই বলে না, পুরোহিত বিশেষ কিছু খুলে বলতে চাইনি। তারপর থেকেই জ্যোৎস্না রাতে ওই ছায়াটা কবরের উপরে দেখা যায়, এছাড়া আমি আর কিছু জানি না। হোলগার খুব একটা খুশি হয়েছে বলে মনে হল না। মদটা শেষ করে চেয়ারে হেলান দিয়ে বসল।
আর অ্যাঞ্জেলো? আরে, বাক্স যখন কবরেই পোঁতা ছিল তখন সে নিজের সম্পত্তিও আবার ফেরত পেয়েছিল নিশ্চয়ই। আর বিয়ে?
না, বিয়ে করার মতো মনের অবস্থা ওর ছিল না। শুনেছি সাউথ আমেরিকার দিকে চলে গেছে কোথায়, তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি তার।
আর সেই মেয়েটার দেহটা, ওটা এখনো ওখানেই রয়ে গেছে?
আমি ঠোঁট উল্টালাম, চেয়ার ছেড়ে উঠে পড়লাম। খাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, পাহাড় থেকে ভেসে আসা হাওয়া আরো শীতল হয়েছে, এখন আর বসে থাকা যায় না। চলো নিচে যাই, এ নিয়ে আর মাথা ঘামিয়ে কাজ নেই।
হ্যাঁ চলো।
হোলগার উঠতে যাচ্ছিল কিন্তু থেমে যায়, ঘাড়ের পেছনে হাত বোলাতে বোলাতে বলে,
আমার ঘাড়ে কি হয়েছে বলো তো?
কি
মনে হচ্ছে ভারী লাগছে, মনে হচ্ছে কিছু যেন একটা
চেপে বসছে, তাই তো? আমি হাসলাম। হোলগারের কাঁধে একটা হাত রেখে বললাম, তোমাকে বলেছিলাম না ক্রিস্টিনার এক প্রেমিক ছিল, তাকে ক্রিস্টিনা বিশেষ পছন্দ করত না। গল্প শুনতে শুনতে তার কথা ভুলেই গেছিলে না? হোলগারের অস্বস্তি শুরু হয়েছে, উপর দিকে তাকিয়েছেও, ফলে গলাটা লম্বা হয়ে গেছে, শিরাগুলো ফুটে উঠেছে লাল হয়ে। আমার কথাগুলো বুঝতে পারছে কিনা জানি না। পুরোহিত ভ্যাম্পায়ারকে শেষ করে ফেলতে পারেন বুঝলে, মন্ত্রের জোরে কেবল তাকে ওই কবরের মধ্যে কিংবা ওর আশেপাশে আটকে রাখতে পেরেছিল। যতক্ষণ কেউ ওই কবরের একেবারে কাছে গিয়ে না দাঁড়াচ্ছে, ততক্ষণ ভ্যাম্পায়ার কারো শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। কবরটা পাহাড়ের মধ্যে, তাই লোকজন ওখানে যায় না। একটু আগে তুমি ওখানে উঠে দাঁড়িয়েছিলে হোলগার, তুমি তাকে এখানে অবধি বহন করে এনেছ। আমি জানি হোলগারের জীবনটা এবার বদলে যেতে চলেছে, ওর শরীর থেকে একটু একটু করে রক্ত কমতে থাকবে, এবার হাত পা অবশ হয়ে আসবে। আর এই মুহূর্তে ওর ঘাড়ের উপরে ভেসে থাকা ফ্যাকাশে মুখের অদৃশ্য মেয়েটি আর একটু জীবন পাবে, আর একটু স্পষ্ট হবে, সেই মেয়েটা যাকে আমি কোনো কালে ভালোবেসেছিলাম। কিন্তু সে ভালোবেসেছিল অন্য কাউকে, সেসব হিসেব নিকেশ আজ শেষ হয়েছে। আমি আছি, কবরটা আছে, ক্রিস্টিনা আছে, আর আছে জ্যোৎস্না। হোলগারকে ওখানেই রেখে ছাদের অন্যদিকে সরে এলাম আমি। ফুটফুটে জ্যোৎস্না ফুটেছে আকাশে, ভারী মায়াবী রং এই জ্যোৎস্না, চাঁদের আলো ঝলমলিয়ে দিচ্ছে চারপাশ, তার মধ্যে লালচে রং ফুটেছে যেন ধীরে ধীরে। কে জানে, একেই মনে হয় রক্ত জ্যোৎস্না বলে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল ও শ্রীজাত। শব্দগ্রহণে মধুরিমা, আবহ ও স্পেশাল এফেক্টে শায়ন। শুনছিলেন এফ মারিয়ান ক্রফোর্ডের কাহিনী ছায়া অবলম্বনে আমাদের বিশেষ গল্প রক্তজ্যোৎস্না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।